নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের গদ্যগুলো কি আমাদের শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য, নাকি এগুলো এমন এক একটা জানালা যা দিয়ে আমরা আমাদের নিজেদের সমাজ, ইতিহাস আর মানবিক সম্পর্কের গভীরে তাকাতে পারি? আজ আমরা ঠিক সেই কাজটি করতে চলেছি। আমাদের হাতে আছে নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে বেছে নেওয়া কিছু অসাধারণ গদ্য। আমরা সেগুলোর গভীরে ডুব দিয়ে দেখব পরীক্ষার সিলেবাসের বাইরে এগুলোর আসল পরিচয়টা কি।
ঠিক, এগুলোকে একরকম টাইম ক্যাপসুলও বলা যেতে পারে। কয়েক দশক বা শতক আগে লেখা হলেও এগুলোর ভেতরের যে বার্তাটা সেটা আজও আশ্চর্য রকমভাবে জীবন্ত। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই বার্তাগুলোকেই খুঁজে বের করতে, মানে দেখতে কীভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদির রান্নাঘর থেকে শুরু করে জহির রায়হানের একুশের গল্পের অ্যানাটমি ল্যাব পর্যন্ত প্রতিটি লেখা আমাদের আজকের দিনের বাস্তবতাকে প্রশ্ন করে।
দারুণ একটা শুরু। তাহলে চলুন প্রথম পর্বে ঢোকা যাক, যেখানে আমরা দেখব সমাজের ভেতরে থাকা অদৃশ্য দেয়ালগুলোর কথা। আর এই আলোচনার জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদির চেয়ে ভালো আর কি হতে পারে? গল্পটা তো খুব সাধারণ, তাই না? একজন গৃহকর্মী কাজে এসেছেন, কিন্তু তার আত্মসম্মানবোধ এতটাই প্রখর যে বাড়ির ছোট ছেলেটা আর তার মার স্নেহই পারে সেই বর্মটা ভাঙতে। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে এটা শুধু একটা হার্টওয়ার্মিং গল্প নয়, এর ভেতরে আরও গভীর কিছু লুকিয়ে আছে।
আপনি একেবারে মোক্ষম জায়গায় ধরেছেন। এটা শুধু সহানুভূতির গল্প নয়, এটা আসলে ক্ষমতার ভারসাম্যের গল্প। মমতাদির প্রধান অস্ত্র হল তার আত্মসম্মান। সে বেতনভোগী কর্মী হতে পারে, কিন্তু সে তার মর্যাদা, মানে সেটা বিকিয়ে দেয়নি। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা কিন্তু মমতাদিকে টাকা দেওয়া বা সাহায্য করা নয়, বরং যখন বাড়ির কর্ত্রী তাকে বোন বলে সম্বোধন করে, যখন ছেলেটা তাকে দিদি বলে, মানে তখনই কিন্তু আসল পরিবর্তনটা ঘটে। এখানে সম্মান কোনো দান নয়, বরং একটা সম্পর্ক যা দিয়ে সামাজিক শ্রেণীবিন্যাসের দেয়ালটাকেই ভেঙে দেয়।
ঠিক তাই, সম্মানটা এখানে একটা সেতু তৈরি করে দিচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায় তো এখানে একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক খেলা দেখাচ্ছেন। মমতাদি প্রথম দিকে যে চুপচাপ গম্ভীর, সেটা তো আসলে তার নিজেকে রক্ষা করার একটা কৌশল। সে জানে এই সমাজে তার অবস্থান কোথায়, কিন্তু যখনই সে বুঝতে পারে যে তাকে শুধু একজন কর্মী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখা হচ্ছে, তখনই তার ভেতরের স্নেহ ভালোবাসা বেরিয়ে আসে। এই যে আদান প্রদান, এটাই তো আসল ব্যাপার।
একদম। আর এই গল্পটা আমাদের একটা মানে অস্বস্তিকর প্রশ্নও করে। আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের অদৃশ্য দেয়ালগুলো দেখতে পাই? আমাদের বাড়িতে যারা কাজ করেন বা আমাদের চেয়ে সামাজিক বা আর্থিকভাবে দুর্বল অবস্থানে আছেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কি শুধুই লেনদেনের, নাকি সেখানে মানবিক মর্যাদার কোনো জায়গা আছে? মমতাদি আমাদের সেই আয়নাটা চোখের সামনে ধরে। এটা আমাদের শেখায় যে সহানুভূতি দেখানো হয়তো সহজ, কিন্তু জেনুইনলি কাউকে সম্মান করা, তার জগৎটাকে বোঝার চেষ্টা করা, সেটা অনেক কঠিন আর অনেক বেশি জরুরি।
অসাধারণ! একটা সাধারণ গল্প থেকে কত গভীর একটা ভাবনা বেরিয়ে এলো। এই যে অদৃশ্য দেয়াল ভাঙার কথা, এটা তো শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ নয়, পুরো সমাজে তো এই দেয়ালগুলো রয়েছে। কাজী নজরুল ইসলাম তো তার পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন এই সামাজিক দেয়ালগুলো ভাঙার চেষ্টায়। তার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটা তো এর এক জ্বলন্ত দলিল।
হ্যাঁ, এবং নজরুলের ভাষাটা খেয়াল করুন, তিনি কিন্তু কোনো নরম সুরে কথা বলছেন না, তার ভাষাটা বিস্ফোরকের মতো। তিনি সমাজের তথাকথিত ছোট লোক বা শ্রমজীবী মানুষদের বলছেন দেশের আসল শক্তি, আসল চালক। তিনি ভদ্র সম্প্রদায়কে অনুরোধ করছেন না, তিনি তাদের নির্দেশ দিচ্ছেন এই ভাইদের বুকে টেনে নিতে। তার ভাষায় তাহাই হইবে নিতান্ত ট্র্যাজেডি। তিনি বলছেন এদের বাদ দিয়ে দেশের উন্নতির স্বপ্ন দেখাটা একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।
আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয় যখন তিনি বলেন এই দশ কোটি উপেক্ষিত শক্তি হল দেবতা। ভাবা যায়?
হ্যাঁ,
যে সমাজ তাদের অচ্ছুত করে রেখেছে, নজরুল তাদেরকেই দেবতার আসনে বসাচ্ছেন। এটা তো শুধু সামাজিক সংস্কারের ডাক নয়, এটা একটা পুরোপুরি বৈপ্লবিক চিন্তাভাবনা। তিনি পুরো ক্ষমতার কাঠামোটাকেই যেন উল্টে দিতে চাইছেন।
ঠিক, নজরুল সহানুভূতি বা করুণার কথা বলেননি, তিনি বলেছেন অধিকারের কথা। তার মতে এই মানুষগুলোর জাগরণ দেশের জন্য কোনো দয়া নয়, এটা দেশের অস্তিত্বের জন্যই অপরিহার্য। কিন্তু একটা মজার ব্যাপার হল, যখন নজরুল সমাজের ভিত্তি অর্থাৎ শ্রমজীবী মানুষদের জাগাতে চাইছেন, ঠিক সেই সময়ে আরেকজন কিংবদন্তী লেখক সমাজের ওপরের স্তরের দিকে আঙুল তুলেছিলেন। আমি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলছি।
দারুণ একটা সংযোগ। একদিকে নজরুল বলছেন উপেক্ষিতদের জাগিয়ে তোলো, অন্যদিকে রোকেয়া তার নিরীহ বাঙালি প্রবন্ধে শিক্ষিত ভদ্র বাঙালিদের অলসতা আর কর্মবিমুখতা নিয়ে কষাঘাত করছেন। তার ব্যঙ্গটা তো অসাধারণ। তিনি বলছেন বাঙালি বাবুরা হলেন মূর্তিময় কাব্য, দেখতে সুন্দর কিন্তু কাজের বেলায় শূন্য।
ঠিক,
শারীরিক পরিশ্রমকে তারা ঘৃণা করে।
রোকেয়ার এই আক্রমণটা আসলে এক ধরনের শক থেরাপি। তিনি বাঙালি জাতিকে ভেতর থেকে নাড়া দিতে চেয়েছেন। তার লেখার ছত্রে ছত্রে যে ব্যঙ্গ, তা আসলে গভীর এক বেদনাবোধ থেকে তৈরি। তিনি দেখছেন যে জাতির এত সম্ভাবনা, তারা শুধু অলস জীবনযাপন আর ফাঁপা অহংকার নিয়ে বেঁচে আছে। তিনি চেয়েছেন বাঙালি যেন আরামের ঘুম ভেঙে জেগে ওঠে, নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়।
তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, জাতীয় জাগরণের জন্য দুটি দিকই জরুরি। একদিকে নজরুলের মতো করে দেশের মূল শক্তিকে স্বীকৃতি দিতে হবে, আবার রোকেয়ার মতো করে সমাজের প্রভাবশালী শ্রেণীর আত্মসমালোচনাও করতে হবে। দুটোই একটা আরেকটার পরিপূরক। এই লেখাগুলো প্রায় 100 বছর আগে লেখা, কিন্তু আজকের দিনেও কি এই শ্রেণীবিভেদ আর মানসিকতার পরিবর্তন খুব বেশি হয়েছে? প্রশ্নটা থেকেই যায়।
আমি আছে মাত্র এক পাতা, কিন্তু তার অভিঘাত প্রচণ্ড।
আমি যখন প্রথমবার এটা পড়েছিলাম, গল্পের শেষ লাইনটা পড়ার আগ পর্যন্ত সত্যি বলতে বুঝতেই পারিনি লেখক আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। পুরোটা সময় ধরে নিমগাছের উপকারিতা, তার পাতা, ছাল, ডালের গুণাগুণ এসবের বর্ণনা। মনে হচ্ছিল এটা হয়তো একটা প্রকৃতি বিষয়ক রচনা।
এটাই তো অনুগল্পের জাদু। লেখক একটা মানে ভ্রম তৈরি করেন। তিনি পাঠককে নিমগাছের হাজারো গুণের কথা বলে মুগ্ধ করে রাখেন। আমরা পড়ি যে নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, কারণ এর হাওয়া ভালো, এর পাতা চুলকানি সারায়, এর ডাল দাঁতের জন্য উপকারী, সবাই এর থেকে কিছু না কিছু নিচ্ছে, কিন্তু গাছটার কেউ যত্ন নিচ্ছে না। আবর্জনা ফেলার জন্য ওই নিমগাছের গোড়াই ব্যবহার করা হচ্ছে।
আর ঠিক যখন আমরা নিমগাছের জন্য একটু মায়া অনুভব করতে শুরু করি, তখনই শেষ বাক্যটা আসে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণাহি লক্ষ্মী বউটার ঠিক এই দশা। এই একটা বাক্য পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। নিমগাছটা আর শুধু গাছ থাকে না, হয়ে ওঠে একটা রূপক।
এবং কি ভয়াবহ রকমের সঠিক এক রূপক! যে নারী একটা গোটা পরিবারকে নিজের শ্রম, স্নেহ, সেবা দিয়ে আগলে রাখে, দিন শেষে তার নিজের প্রাপ্তির খাতাটা প্রায়শই শূন্য থাকে। পরিবারের সবাই তার কাছ থেকে কিছু না কিছু চায়, কিন্তু তার নিজের কি প্রয়োজন, তার মনের ভেতরে কি চলছে, সেই খবরটা কেউ রাখে না। নিমগাছের মতোই তার অবদানকে সবাই মানে আতারিমেই বলে ধরে নেয়, কিন্তু তার যত্ন নেওয়ার কথা ভাবে না। বনফুল কোনো দীর্ঘ বক্তৃতা না দিয়ে মাত্র একটা লাইনে পুরুষতান্ত্রিক সমাজের এই নির্মম সত্যটাকে আমাদের সামনে তুলে ধরেছেন।
এই যে নীরবতা, এই অব্যক্ত যন্ত্রণা, এটা তো আমাদের সাহিত্যের একটা খুব পরিচিত সুর। এই নীরবতা ভাঙার জন্যই হয়তো শিক্ষার প্রয়োজন। আর শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত তা নিয়ে প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের চেয়ে স্পষ্ট কথা আর কেউ বলেননি। অদ্ভুত ব্যাপার হল, আমরা একটা পাঠ্যবইয়ের ভেতরেই এমন একটা লেখা পড়ছি যা পুরো পাঠ্যবই ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধেই কথা বলছে।
এটা একটা অসাধারণ আইরনি, তাই না? প্রমোদ চৌধুরী তো আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে কসাইখানা বলেছেন। তার মতে এই ব্যবস্থা জোর করে আমাদের মাথায় জ্ঞান ঢোকানোর চেষ্টা করে, যা কোনোদিন হজম হয় না। তিনি বলছেন শিক্ষা কাউকে গেলানো যায় না, শিক্ষা অর্জন করতে হয়, আর তার একমাত্র পথ হল স্বশিক্ষিত হওয়া, স্বেচ্ছায় বই পড়া।
আমার সবচেয়ে প্রিয় অংশ হল যেখানে তিনি লাইব্রেরিকে হাসপাতালের চেয়েও গুরুত্বপূর্ণ বলেছেন। কথাটা প্রথমবার শুনলে বাড়াবাড়ি মনে হতে পারে,
ঠিক,
কিন্তু তার যুক্তিটা অকাট্য। হাসপাতাল বাঁচায় আমাদের শরীরকে, আর লাইব্রেরি বাঁচায় আমাদের মনকে। একটা জাতির মন যদি সুস্থ না থাকে, যদি তার চিন্তার ক্ষমতা না থাকে, তাহলে সুস্থ শরীর দিয়ে কি হবে?
ঠিক, তিনি আসলে তথ্যের বোঝা আর প্রকৃত জ্ঞানের মধ্যে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছেন। আজকের দিনে কথাটা আরও বেশি সত্যি।
আমরা তথ্যের এক মহাসমুদ্রে বাস করছি। গুগল, সোশ্যাল মিডিয়া আমাদের মিনিটে মিনিটে তথ্য দিচ্ছে, কিন্তু সেই তথ্যকে জ্ঞানে রূপান্তরিত করার জন্য যে মানসিক ব্যায়াম দরকার, যে চিন্তার শৃঙ্খলা দরকার, তা তো বই পড়ার মাধ্যমেই তৈরি হয়। প্রমথ চৌধুরী 100 বছর আগে আমাদের যে বিষয়ে সতর্ক করেছিলেন, আমরা আজ সেই সমস্যার একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে আছি। আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু কতটুকু বুঝি বা ভাবি
দিকে আমাদের অনুভূতিকে উস্কে দেয়, যা আমাদের মনকে সজীব রাখে। এই ভাবনাটা আমাকে সরাসরি নিয়ে যায় আরেকটা লেখায়, যা শুধু ইতিহাস নয়, ইতিহাসের পেছনের তীব্র অনুভূতিকে ধারণ করে আছে, জহির রায়হানের 21-এর গল্প।
হ্যাঁ, 21-এর গল্প এমন একটা লেখা যা পড়ার পর বহুদিন তার রেশ থেকে যায়। গল্পটা শুরু হয় খুব সাধারণ একটা প্রেক্ষাপটে। কথক ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করছেন, তার বন্ধু তপুর কথা মনে করে, কিভাবে তারা একসঙ্গে মিছিলে গিয়েছিলেন, কিভাবে পুলিশের গুলিতে তপু হারিয়ে গেল। এই পর্যন্ত এটা একটা আবেগময় স্মৃতিচারণ,
কিন্তু গল্পের আসল শক্তিটা লুকিয়ে আছে একেবারে শেষে। বহু বছর পর কথক একজন মেডিকেল ছাত্র, অ্যানাটমি ক্লাসে ব্যবহারিক পরীক্ষার জন্য তাদের সামনে একটা মানুষের কঙ্কাল নিয়ে আসা হয়েছে, আর সেই কঙ্কালের খুলির একটা নির্দিষ্ট জায়গায় একটা ছিদ্র দেখে কথকের হঠাৎ মনে পড়ে যায়, ঠিক এই জায়গাতেই তো তপুর মাথায় গুলি লেগেছিল।
ওই মুহূর্তটাতেই গল্পটা একটা সাধারণ স্মৃতিচারণ থেকে একটা মহাকাব্যিক ট্র্যাজেডিতে পরিণত হয়। যে বন্ধুকে তিনি এতদিন ধরে হৃদয়ে বয়ে বেড়াচ্ছিলেন, সেই বন্ধুই আজ তার সামনে পড়ে আছে একটা জড় বস্তু হিসেবে, একটা পরীক্ষার উপকরণ হিসেবে। এই যে আয়রনি, এই যে বাস্তবতার নির্মমতা, এটা পাঠককে একেবারে স্তব্ধ করে দেয়।
ভীর রায়হান সেই ধারণাকে রক্তমাংসে, এমনকি হাড় কঙ্কালেও জীবন্ত করে তুলেছেন। তিনি আমাদের দেখাচ্ছেন ইতিহাসের প্রতিটি ঘটনার পেছনে একজন তপুর মতো মানুষের গল্প আছে, যার একটা খুলি আছে, যার একটা পরিবার ছিল, স্বপ্ন ছিল। এই গল্পটা পড়ার পর 21 ফেব্রুয়ারি আর শুধু একটা ছুটির দিন থাকে না।
একদম, এটা আত্মত্যাগের মূল্যকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। যে দেশের ভাষার জন্য তপু প্রাণ দিয়েছিল, সেই দেশের মেডিকেল কলেজে তার কঙ্কাল ব্যবহৃত হচ্ছে ভবিষ্যৎ ডাক্তারদের শিক্ষার জন্য। তার আত্মত্যাগটা যেন অন্য এক রূপে ফিরে এসেছে দেশেরই সেবায়। এই গভীর ভাবনাটাই 21-এর গল্পকে কালোত্তীর্ণ করে তুলেছে।
তাহলে দেখুন, আজকের এই আলোচনায় আমরা মাত্র কয়েকটি গদ্য নিয়ে কথা বললাম, কিন্তু এর মধ্যেই কত কিছু উঠে এলো। সামাজিক শ্রেণীবিন্যাস, জাতীয় জাগরণের বিতর্ক, নারীর নীরব আত্মত্যাগ, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আর ইতিহাসের ব্যক্তিগত যন্ত্রণা। এই লেখাগুলো সত্যিই শুধু পরীক্ষার জন্য নয়।
একেবারেই নয়, এগুলো এক একটি চশমার মতো। প্রতিটি লেখা আমাদের পৃথিবীটাকে একটু ভিন্নভাবে দেখতে শেখায়। মমতাদি আমাদের শেখায় সম্পর্কের গভীরে তাকাতে, বই পড়া শেখায় তথ্যের বাইরে গিয়ে ভাবতে, আর 21-এর গল্প শেখায় ইতিহাসের মানবিক মূল্য বুঝতে। পাঠ্যবইয়ের পাতা থেকে বেরিয়ে এসে এই ভাবনাগুলোই যদি আমাদের দৈনন্দিন জীবনকে একটু প্রভাবিত করে, তবেই এই সাহিত্য পাঠ সার্থক।
আর আমাদের আজকের আলোচনার পর শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায়, এই লেখকরা তো তাদের সময়ের আয়না হিসেবে কাজ করেছেন, এখন যদি এই লেখকদের কেউ আজকের এই সময় বসে একটি গল্প বা প্রবন্ধ লিখতেন, তাহলে আমাদের সমাজের কোন ছবিটা তারা আঁকতেন? কোন মমতাদি, কোন উপেক্ষিত শক্তি বা কোন নিমগাছ তাদের লেখার বিষয়বস্তু হয়ে উঠত? এই প্রশ্নটাই হয়তো আমাদের আরও গভীর চিন্তার দিকে নিয়ে যাবে।